শ্রোতারা, যেমনটি শুনলেন, আজ আমাদের এই কল ইন শোর বিষয় হচ্ছে আসন্ন ট্রাম্প প্রশাসন, প্রতিশ্রুতি, প্রত্যাশা ও প্রতিক্রিয়া। এ সম্পর্কে শ্রোতারা প্রশ্ন করতে চাইলে আমাদের সরাসরি এই নম্বরে ফোন করুন, 2026193064। যেমনটি আমরা সকলেই জানি যে আর মাত্র 48 ঘন্টা পর যুক্তরাষ্ট্রের প্রশাসনের পালা বদল ঘটছে। নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি গত নভেম্বরের নির্বাচনে জয়লাভ করলেন। এবারে নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্ক হয়েছে, তিক্ততাও সৃষ্টি হয়েছে, কিছুটা কাদা ছোড়াছুড়ি হয়নি তাও নয়। কিন্তু যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এটি বোধহয় সবচাইতে ইতিবাচক দিক যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর গোটা দেশ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকে, শ্রদ্ধাশীল থাকে নির্বাচিত প্রেসিডেন্ট এবং প্রতিনিধিদের প্রতিও। সেজন্যই জনগণের মধ্যে প্রত্যাশা থাকে অনেক, প্রতিশ্রুতি পূরণের প্রত্যাশা, আর প্রতিশ্রুতি যদি পছন্দসই না হয় তাহলে তো উৎকণ্ঠাও থাকে খানিকটা। এসব মিলিয়েই আজ শ্রোতাদের জিজ্ঞাসা এবং আমাদের অতিথি প্যানেলিস্টদের জবাবের মাধ্যমে জেনে নেব এ প্রসঙ্গে বিভিন্ন বিশ্লেষণ। আজ টেলি সম্মিলনী লাইনে আমার সঙ্গে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোহাম্মদুল্লাহ, রয়েছেন টেক্সাসে A&M বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মেহনাজ মোমেন, আরও আছেন স্যাক্রামেন্টো থেকে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আবু নাসের। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
প্রশ্নকর্তাদের প্রতি অনুরোধ রইল প্রশ্ন সংক্ষিপ্ত রাখার, প্যানেল সদস্যদের প্রতিও সবিনয় অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানোর, কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক প্রশ্ন এরই মধ্যে আসছে। প্রথম প্রশ্নটি করেছেন ঢাকা থেকে সুদীপ্ত রশন আহমেদ। হ্যালো।
হ্যালো, সালাম আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি, আমার নাম সুদীপ্ত রশন আহমেদ। আমার প্রশ্ন ছিল আজকে প্যানেলিস্টদের জন্য, ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি ক্ষমতায় আসলে একটি মুসলিম রেজিস্ট্রি তৈরি করবেন এবং এফেক্টিভলি আমেরিকাতে মুসলমানদের ঢোকাটা পুরোপুরি বন্ধ করে দিবেন, এবং এর পাশাপাশি উনি অভিবাসনের উপরেও একটা শক্ত পজিশন নিয়েছিলেন, বলেছিলেন যে উনি অভিবাসীদের আমেরিকায় সেটেল হতে দিবেন না। সো আমার প্রশ্ন হচ্ছে, আসলে আমাদের দেশের ভাই বোনেরা যারা ওখানে যেতে চান বা যারা এখন বর্তমানে আছেন ওখানে, তাদের জন্য এটা কেমন দাঁড়াবে বা ডোনাল্ড ট্রাম্পের পলিসিগুলো তাদেরকে কিভাবে এফেক্ট করবে এবং সাথে সাথে আমরাও কিভাবে এটার সুফল বা কুফল ভোগ করবো?
ধন্যবাদ সুদীপ্ত। অভিবাসন নিয়ে বস্তুত অনেকগুলো প্রশ্নই আসছে। ঢাকা থেকে আরেকজন প্রশ্ন করেছেন নাইমা রুম্মান রুমা। হ্যালো।
হ্যালো, সালাম আলাইকুম। আমি নাইমা রুম্মান রুমা ঢাকা থেকে বলছি। মাননীয় প্যানেল সদস্যদের কাছে আমার একটা প্রশ্ন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষয়ের উপরে বেশ কিছু কড়াকড়ি আরোপ করবেন বলেছিলেন, কিন্তু সেটা কতটুকু বাস্তবায়নে তিনি সমর্থ হবেন?
ধন্যবাদ আপনাকে। আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। ম্যারিল্যান্ড রাজ্যের ওলনি থেকে প্রশ্ন করেছেন মিজানুর রহমান খান। হ্যালো।
হ্যালো, আমি মিজানুর রহমান খান বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্য থেকে। আমার প্রথম প্রশ্ন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার অভিবাসন নীতিতে পরিবর্তন আনেন, তখন মুসলিম বৈধ অভিবাসীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে? আমার দ্বিতীয় প্রশ্ন, রিপাবলিকানরা কি ওবামা কেয়ারের চেয়েও ভালো এবং সময় উপযোগী কোনো হেলথ কেয়ার চালু করতে পারবে বলে মনে করেন? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাদের তিনজনকেই। মূলত অভিবাসন সংক্রান্ত প্রশ্ন, বিশেষ করে মুসলিম অভিবাসন নিয়ে একটু উৎকণ্ঠা আছে। আমি প্রথমেই যাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে।
উৎকণ্ঠা যথেষ্ট, কারণ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প যখন প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন, নির্বাচনী প্রচারণা, তিনি অনেক কঠোর কথা বলেছেন মুসলিম দেশগুলো থেকে আমেরিকায় লোক আসার ক্ষেত্রে, অনেক কড়াকড়ি আরোপ তাদের সম্পর্কে, ভেটিং প্রসেস মানে তাদের আদ্যপান্ত জেনে নিয়ে তারপরে আমেরিকায় প্রবেশের সুযোগ দেওয়া, এটি একটি। আর আমেরিকায় যে সমস্ত মুসলমান থাকেন তাদের একটি রেজিস্ট্রি করার কথাও তিনি বলেছিলেন। তো এছাড়া আরেকটা দিক হচ্ছে, আমেরিকায় এখন 11 মিলিয়ন বলা হয়, 1 কোটি 10 লক্ষ অবৈধ অভিবাসী আছে, তার মধ্যে দক্ষিণ আমেরিকা থেকে বেশি, মেক্সিকো থেকে সম্ভবত সবচেয়ে বেশি, তিনি মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের সীমান্তে দেওয়াল নির্মাণের কথা বলেছেন এবং সেই দেওয়ালের খরচা মেক্সিকো থেকে আদায় করে নেবেন বলেছেন। এই কথা কয়েকদিন আগেও তিনি আবার পুনরুক্তি করেছেন। যাই হোক, এবং এই দেশ থেকে সব অবৈধ অভিবাসীদেরকে বের করে দেবেন বলেছিলেন, পরে সেটা সংশোধন করে বলেছেন যে তিনি ক্রিমিনাল যারা এবং ড্রাগ এডিক্ট, ড্রাগের ব্যবসা করে এই সমস্ত এদেরকে বের করে দেবেন। তো এখন আমার ধারণা ক্রিমিনালদের ক্ষেত্রে এবং সত্যি সত্যি যাদের ব্যাপারে এই ধরনের অভিযোগ আছে তাদের ক্ষেত্রে হয়তো কড়াকড়ি আগের চাইতে আরো বেশি হতে পারে এবং ডিপোর্টেশন প্রসেসটা হয়তো বাড়ানো হবে, কিন্তু 11 মিলিয়ন লোক, 1 কোটি 10 লাখ লোক বের করে দিতে পারবেন তারা, সেটা সম্ভব হবে না। আর মুসলমানদের ক্ষেত্রে রেজিস্ট্রি করার যে কথা বলেছেন সেটা করবেন কিনা আমি জানি না, আনুষ্ঠানিকভাবে না করলেও অনানুষ্ঠানিকভাবে এক ধরনের তথ্য সংগ্রহ করে করার সম্ভাবনা আছে, যদি বিভিন্ন দেশে মুসলমানরা যে ধরনের কিছু মুসলমান নামধারী কিছু ব্যক্তি ইসলামের নাম ব্যবহার করে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাতে জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এই ধরনের একটা সম্ভবত হতে পারে অলিখিত ভাবে হলে। আর মুসলমান দেশ থেকে লোকদের আসার ক্ষেত্রে বা অভিবাসী যারা হয়ে আসবেন তাদেরকে আসতে দেওয়ার ক্ষেত্রে যে কড়াকড়ি আরোপ করা হবে এটাও সম্ভবত ধারণা করা যায়। আর অন্যান্য হেলথ কেয়ার কথা একজন একটুখানি প্রশ্ন করেছেন, আমার ধারণা পরবর্তীতে আমরা এই নিয়ে আরো কথা বলার সুযোগ পাবো।
নিশ্চয়ই, আমি ডক্টর মেহনাজ মমিনের কাছে যাচ্ছি। কেবল মুসলমান নয়, মূলত অভিবাসন সংক্রান্ত তার যে সাধারণ নীতি সেটাকে অনেকেই রক্ষণশীল নীতি বলে মনে করছেন, তো আপনি একটু বলবেন কি?
আমি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে অতটা চিন্তিত নই, তার থেকে অনেক বেশি চিন্তিত উনি ক্যাবিনেটে যাদেরকে উনি নিয়োগ করছেন, যেমন অ্যাটর্নি জেনারেল যেটা জেফ সেশনস, উনি আপনার অভিবাসন নীতির বিভিন্ন ইন্টারপ্রিটেশন উনার উপর ডিপেন্ড করবে। এবং আমরা জানি উনার যে ইয়ে হয়েছে কি বলে, উনার যখন হিয়ারিং হলো তখন সেটাতে অনেকবার উঠে এসছে। আমরা জানি যে গত 10 বছরে গত 3টা অধিবাসন নীতি জেফ সেশনস এখানে আপনার নেতৃত্ব দিয়েছেন যাতে অধিবাসনগুলো নতুন নীতি না আসে। উনি ভীষণভাবে 1924-এর কোটা সিস্টেমের প্রশংসা করেছেন, উনি বলেছেন যে এই ধরনের একটা নীতি দরকার। আপনার নতুন অধিবাসন নীতি যেটা আমরা বলি কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন রিফর্ম, সেটা আসলে খুবই কঠিন হবে, কারণ দুই পার্টির মধ্যে আপনার সমঝোতা বা আপনার মেজরিটি ভোট পাওয়া খুবই খুবই কঠিন হবে। কিন্তু খুবই সহজ হবে আপনার বিভিন্ন যে এক্সিস্টিং ইমিগ্রেশন পলিসি আছে সেটার ইন্টারপ্রিটেশনটাকে অনেক বেশি রক্ষণশীল করে ফেলা, এবং সেই ক্ষেত্রে আপনার অ্যাটর্নি জেনারেল অনেক ভূমিকা রাখেন। কাজে আমার কাছে মনে হয় এটা এটা কি বলবো, মানে এর থেকে বেশি কোনো কিছু প্রত্যাশা করা উচিত না যে এক্সিস্টিং ইমিগ্রেশন পলিসি অনেক কনজারভেটিভ ভাবে আপনার ইন্টারপ্রেট করা হবে। আর মুসলিম রেজিস্ট্রি যে কোনো কিছু যেগুলো নতুন আপনার নতুন নীতিমালা প্রয়োগ করতে হলে আপনার যেটা কংগ্রেসের মধ্যে দিয়ে যেতে হবে সেটা কতখানি সার্থক হবে সেটা এখন বলতে পারছি না, কারণ আমার আমার মনে হয় ট্রাম্প প্রেসিডেন্সির একটা জিনিস, একটা ট্রেডমার্ক আমরা হয়তো সবসময় দেখবো যেটা হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি, যেটা কোনো কিছু নিয়ে এভাবে বলা যায় না। কিন্তু আপনার নতুন যদি কোনো কিছু নাও হয় এক্সিস্টিং জিনিসগুলোতে ইমিগ্রেশন পলিসি কিন্তু আপনার ইচ্ছাকৃত ভাবে অনেক আপনার অ্যাম্বিগুয়াস, এটা অনেকখানি ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করে। তো সেই ইন্টারপ্রিটেশন গুলো খুবই খুবই রক্ষণশীল ইন্টারপ্রিটেশন হবে, আর বিশেষত জেফ সেশনস সেটার দায়িত্বে থাকবে।
জি, ডক্টর আবু নাসের।
জি, এটা বোধহয় আমরা নিশ্চিত করে বলতে পারি যে অবৈধ অভিবাসী যারা আছেন তাদের জন্য একটু কঠিন সময় আসবে, কারণ ট্রাম্পের যারা ইলেক্টোরেট তারা কিন্তু তার প্রতি প্রথমে যে আকৃষ্ট হয়েছিল এই তিনি যখন অভিবাসীদের বিরুদ্ধে, বিশেষ করে যে সমস্ত অবৈধ অভিবাসী রয়েছেন তাদের বিরুদ্ধে কথা বলার ফলেই। এবং একটা বিষয় আমার প্রথম দিকে মনে হয়েছিল যে ট্রাম্প সাধারণত নির্বাচনী প্রচারণার সময় যেসব কথা বলেছেন সেগুলো হয়তো তিনি বাস্তবায়ন করবেন না, কিন্তু আমার মনে হচ্ছে যে তিনি যখন বলেছিলেন নির্বাচনী প্রচারণার সময় যে আপনার যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সীমান্তে একটা দেয়াল তুলবেন, সেটা বোধহয় তিনি করতে যাচ্ছেন, কারণ কদিন আগেই তিনি বলেছেন যে আপনার তার যে অন্তর্বর্তী প্রশাসন তার যে রয়েছে, তারা ইউএস মিলিটারি কর্পস তাদের সাথে কথা বলছে, কংগ্রেশনাল লিডারশিপ তাদের সাথে কথা বলা শুরু করেছে, এবং কদিন আগে তিনি বলেছেন যে তিনি তার যখন প্রশাসনের শুরুর দিকেই তিনি কংগ্রেসকে বলবেন যে টাকা আপনার এখানে মানি অ্যালোকেট করার জন্য যে কিভাবে দেয়াল তোলা যায় সেটা হয়তো তিনি করবেন। আরেকটা আমার যেটা মনে হয় যে জাস্ট একটা বিষয় অ্যাড করতে চাই, যে উনি দেয়াল তুললেও অভিবাসীদের সংখ্যা, অবৈধ অভিবাসীদের সংখ্যা কমবে কিনা সেটা বলা যাবে না। কারণ হচ্ছে কদিন আগে আমি ওয়াল স্ট্রিট জার্নালে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে দেখানো হয়েছে যে পিউ রিসার্চ অর্গানাইজেশন যেটা রয়েছে তাদের তথ্য মতে 2009 থেকে 2014 সাল পর্যন্ত সবচেয়ে অবৈধ অভিবাসী এসেছে কিন্তু মেক্সিকো থেকে নয়, ভারত থেকে।
আচ্ছা,
কারণ হচ্ছে আপনার 2009 থেকে 2014 পর্যন্ত প্রায় 5 লাখ অবৈধ অভিবাসী এসেছে ভারত থেকে।
হ্যাঁ, এই বিষয়ে একটি প্রশ্ন এসেছে আমাদের ফেসবুক ফ্যান পেজে। গৌতম তন্তি একটি প্রশ্ন করেছেন, তিনি প্রশ্ন করেছেন যে ইংরেজিতে করছেন কিন্তু বিষয়টি হচ্ছে যে ইউএসএর ইকোনমিতে অর্থাৎ যুক্তরাষ্ট্রের ইকোনমিতে এশিয়ান দেশের যে ভূমিকা সেটা কিরকম হবে এবং কি ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ তিনি নেবেন ভারতীয় যারা এখানে আসছেন কিংবা ছাত্রছাত্রী আসছেন তাঁদের ব্যাপারে কাজের জন্য কিংবা পড়াশোনার জন্য। ডক্টর মেহনাজ মোমেন,
আমরা বুশ অ্যাডমিনিস্ট্রেশনের সময় দেখেছি যখন অভিবাসন নীতি অনেক কঠোর হয়েছে, আপনার ছাত্রছাত্রীদের, ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীদের এই দেশে আসা অনেক কমে গেছে এবং সেটা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে, এতটাই বিরূপ প্রভাব ফেলেছে যে ইউনিভার্সিটি যারা সাধারণত আপলিটিক্যাল থাকতে চায়, বিশেষ করে তাদের ফেডারেল ফান্ড এগুলোর অনেক কিছুর প্রয়োজনীয়তা আছে, তারা সবাই মিলে বুশ অ্যাডমিনিস্ট্রেশনকে তারা বলেছিল যে অভিবাসন নীতি যদি আপনার এটাকে যদি সহজতর না করা হয়, বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এসব ক্ষেত্রে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে হারাচ্ছে এবং যেটার একটা ভীষণ বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া আছে শুধু ইউনিভার্সিটির উপর না, সামগ্রিক অর্থনীতির উপর। পরে আমরা দেখেছি বুশ ওবামা অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাটলিস্ট বৈধ অভিবাসনের ক্ষেত্রে এটা এই কঠোর নীতিমালা গ্রহণ করা হয়নি, তবে এই ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই উল্লেখ করতে হবে যে অবৈধ অধিবাসীদের ক্ষেত্রে আপনার ওবামা অ্যাডমিনিস্ট্রেশন যত মানুষকে ডিপোর্ট করেছেন সেটা আপনার গত 100 বছরেও এত মানুষ ডিপোর্ট করা হয় নাই। তবে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের আশা ছিল যে এই কঠোর নীতি অবলম্বন করলে হয়তো একটা কমপ্রিহেন্সিভ ইমিগ্রেশন নীতি ওনারা পুশ করতে পারবেন, যেটা ওনারা একদমই ব্যর্থ হয়েছে। তো এই আপনার যদি অভিবাসন নীতিকে কঠোর করা হয় যেটা আপনার বৈধ অবৈধ, এবং আরেকটা জিনিস, বৈধ অবৈধ কিন্তু আসলে বিচ্ছিন্ন না, যখনই অভিবাসন নীতিকে কঠোর করা হবে সেটা অবৈধ হলেও সেটা বৈধর উপর প্রভাব পড়বে এবং অবৈধ হলেও অবৈধর উপর প্রভাব পড়বে, এটাতে অর্থনীতির উপর একটা ভীষণ বিরূপ প্রতিক্রিয়া হবে।
জি, ধন্যবাদ। আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা থেকে। একটি প্রশ্ন ছিল মিজানুর রহমান খানের, রিপাবলিকানরা ওবামা কেয়ারের বিকল্প ভালো কি দিতে পারবে। সৈয়দ মাহমুদুল্লাহ বোধহয় ওই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছিলেন যে ওবামা কেয়ারের বিকল্প কি হতে পারে।
ওবামা কেয়ারের বিকল্প নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান যে কংগ্রেস উভয় পরিষদ তাদের অবস্থানের মধ্যে পার্থক্য আছে। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি একদম প্রথম সুযোগেই ওবামা কেয়ার বাতিল করে দেবেন, সাম্প্রতিককালে নানা ইন্টারভিউতে এবং টুইটে উনি বলে আসছেন তার অবস্থার কিছু পরিবর্তন হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রথম যখন তিনি প্রেসিডেন্ট ওবামার সাথে দেখা করতে গেলেন সে সময় ওবামা তাকে দুটো বিষয়ে অনুরোধ করেছিলেন। একটা হচ্ছে সম্ভবত 26 বছর বয়স পর্যন্ত মা বাবার স্বাস্থ্য বিমাতে তার সন্তানদেরকে রাখার সুযোগ দেওয়া এবং প্রি এক্সিস্টিং কন্ডিশন, আগে কারো একটা রোগ আছে সেই কারণে অনেকে স্বাস্থ্য বিমা পান না, এটা থেকে ওবামা কেয়ার মুক্তি দিয়েছিল। সেই প্রভিশনটা অন্তত রাখার জন্য ওবামা কেয়ার যদি বাতিলও করা হয়, তিনি মোটামুটি আশ্বাস দিয়েছেন এবং পরবর্তীতে বলেছেন এটি তিনি রাখার বিষয়ে বিবেচনা করছেন। সম্প্রতি তিনি দু একদিন মধ্যে আরো বেশি এগিয়ে গিয়ে বলেছেন তিনি যে ব্যবস্থা নেবেন সেটা ওবামা কেয়ার চাইতে আরো অনেক ভালো হবে এবং প্রায় ইউনিভার্সাল কেয়ারের মতো তিনি আশ্বাস দিয়ে বলেছেন যারা এফোর্ড করতে পারবে না তাদের সকলের জন্য স্বাস্থ্য বিমা অথবা তাদের চিকিৎসার ব্যবস্থা সরকার নেবে এই ধরনের আশ্বাস দিয়েছেন। ফলে কিন্তু রিপাবলিকান যে কংগ্রেস তাদের অবস্থান অনেক বেশি কঠোর, তারা কথার আড়ালে নানা কথার ফুলঝুরি ছড়াচ্ছে আশ্বাস দিচ্ছে কিন্তু তারা যদি যেভাবে তারা অনেকদিন থেকে বলে আসছে সেটা করতে পারে তাহলে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি লোক স্বাস্থ্য বিমা হারাবে এবং তাদের চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়বে। ফলে পার্থক্য আছে প্রেসিডেন্ট ওবামার এবং রিপাবলিকান কংগ্রেস উভয় পরিষদে কিন্তু রিপাবলিকানরা এখন মেজরিটি, ফলে সেখানে প্রেসিডেন্টের সাথে তার নিজের দলেরই একটা দ্বন্দ্ব হতে পারে কিন্তু শেষ পর্যন্ত ওবামা কেয়ার কে তাৎক্ষণিকভাবে বাতিল করে এটা রিপ্লেস করে একটা ভালো কিছু তারা করবেন কিনা কতটা সম্ভব হবে এটা বলা এই মুহূর্তে মুশকিল।
হ্যাঁ নিশ্চয়ই সেটা দেখার বিষয়। অনেকক্ষণ ধরে টেলিফোনে অপেক্ষা করছেন যশোর থেকে শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। নতুন বছরের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। গত দু মাস আগেই যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট হিসাবে, তবে এখনো পর্যন্ত তিনি তার সরকারকে কোন দিকে ধাবিত করবেন সেরকম কোন দিক নির্দেশনা তার পক্ষ থেকে আসেনি। তবে কি তাহলে আমরা ধরে নেব যে তিনি নির্বাচন পূর্ববর্তী সময়ে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং বিতর্কিত হয়েছিলেন যে পররাষ্ট্র নীতি, ওবামা কেয়ার, অভিবাসন নীতি, এই বিষয়গুলোতে বিতর্ককে অতিক্রম করে নতুন একটি পালক সেখানে জুড়বেন এবং আমেরিকাবাসীকে তথা গোটা বিশ্বকে একটি স্বস্তির সুবাতাস তিনি প্রবাহিত করবেন প্যানেলের কাছে আমার প্রশ্ন।
ধন্যবাদ শ্রাবণী সুর যে আশাবাদ পোষণ করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমি এখন যাচ্ছি ডক্টর আবু নাসেরের কাছে।
ডক্টর মেহনাজমেন একটু আগে যেরকম বলছিলেন যে ট্রাম্প তার সত্যিকারের যখন তিনি ক্ষমতা নেবেন তখন তিনি কি করবেন সেটার মধ্যে একটা আনপ্রেডিক্টেবিলিটি রয়েছে। আমরা আসলে জানি না তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, তবে এটা তার যে সমস্ত কথাবার্তা এবং যাদেরকে তিনি তার মন্ত্রিসভায় নিয়োগ দিয়েছেন সেসব থেকে তো ধারণা করা যায় যে তার পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্রের যে চলমান পররাষ্ট্রনীতি রয়েছে সেখান থেকে অনেকটাই আপনার ভিন্ন হবে। বিশেষ করে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে বৈরী সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে হয়তো একটা উন্নতি ঘটবে এবং কারণ আমরা দেখছি যে এক ধরনের সুসম্পর্ক গড়ার একটা আভাস রয়েছে দুই পক্ষ থেকেই। আমার মনে হয় যে আপনার মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়া এবং ইরাক এবং ওই এলাকাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে সেটা হয়তো একটু ভিন্ন হতে পারে রাশিয়ার সাথে সম্পর্কের কারণ হিসেবেই। আরেকটা বড় বিষয় হচ্ছে আপনার নেটো এবং পশ্চিম ইউরোপ এবং পূর্ব ইউরোপের দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেখানেও হয়তো একটু ভিন্নতা আসতে পারে।
জি, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করছেন ঢাকা থেকে তাসনিম আফিফা। হ্যালো।
হ্যালো, স্টুডিওতে উপস্থিত সবাই আমার শুভেচ্ছা নেবেন। আমি তাসনিম আফিফা ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন, কিন্তু আসলে ট্রাম্প প্রশাসন নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। একদল ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তো আরেকদল নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করার একটি অন্যতম কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে থেকেই মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে আসছেন এবং তার আচরণে সেটি প্রকাশ পাচ্ছে। যদি ট্রাম্প প্রশাসন আসলে যুক্তরাষ্ট্র থেকে মুসলিমদের বিতাড়ন করা শুরু করেন তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক কোথায় গিয়ে ছেদবে বলে আপনারা মনে করেন?
ধন্যবাদ তাসনিম আফিফা আপনাকে। এর পরের প্রশ্নটি নিয়ে নিচ্ছি ঢাকা থেকে হামিদা। হ্যালো।
আসসালামু আলাইকুম, আমি হামিদা বলছি ঢাকা থেকে। প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, প্রবাদ আছে যাই দিন ভালো আসে দিন খারাপ, তাই যদি হয় আমরা কি ভবিষ্যৎ সম্পর্কে সবসময় নিরাশ হয়েই থাকব? কথাটি এই জন্যই মনে হলো ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতি, প্রত্যাশা ও প্রতিক্রিয়ার প্রসঙ্গে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কি মুসলিম বিরোধী নীতি গ্রহণ করবেন? আমরা জানতে পেরেছি রিসেন্টলি লটারি পলিসিতে বাংলাদেশের নাম কোথাও নেই, এর কি কোনো বিশেষ কারণ রয়েছে? আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, অ্যাজ এ মুসলিম আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে ইউএসএতে বসবাসকারী মুসলিমদের আগামী দিনগুলো কেমন হবে?
ধন্যবাদ। এই দুটি প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করব। প্রথমে তাসনিমা ফিফা যে প্রশ্নটি করেছিলেন যে মুসলিম বিতাড়ন যদি শুরু হয় তাহলে মুসলিম দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কি সম্পর্ক হবে, ডক্টর মেহনাজ মোমেন?
দেখেন, এখানে যখন মুসলিমদের যে সমস্ত পলিসি মুসলিমদের এফেক্ট করবে সেটা কিন্তু অনেক অনেক ধরনের পলিসি আছে। যেমন রিফিউজি যারা বিভিন্ন আপনার যুদ্ধক্ষেত্র থেকে আসতে চায় আমেরিকায়, তাদেরকে যেগুলো এফেক্ট করবে, সেগুলো যারা এখানে অধিবাসী অনেক দিন ধরে বা এখন নাগরিক তাদেরকে একইভাবে এফেক্ট করবে না। আবার অধিবাসীদের মধ্যেও যারা হাই স্কিল ওয়ার্কার, লো স্কিল ওয়ার্কার, সেখানের মধ্যে অনেক পার্থক্য আছে। তবে যেটা বিতাড়নের কথা বলা হচ্ছে, যে এভাবে করে একদম সরাসরি হঠাৎ করে যে বলা হবে যে যেই মুসলমান তাকে রেজিস্ট্রি করতে হবে এবং তাকে বিতাড়িত হতে হবে, এগুলো করা খুবই খুবই কঠিন, অসম্ভব হয়তো না, কারণ ইতিহাসে নজির আছে, কিন্তু মানে ভীষণ কঠিন। আমার কাছে মনে হয় সেরকম ভাবে কোনো কিছু হবে না, কিন্তু তাদের জীবনযাত্রায় যেই আপনার মানে একটা বিশেষ ধর্মগোষ্ঠী, তাদের জীবনযাত্রায় অনেক রকমের আপনার কি বলবো মানে অবস্টেকল, অনেক রকমের বাধা সৃষ্টি করা, ওইটা সেটা অত কঠিন ব্যাপার না। আমরা হয়তো সবচেয়ে বড় জিনিসটা, সবচেয়ে ট্যাঞ্জিবল যেটা দেখতে পারবো, যে সিরিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে যাদের রিফিউজি নেওয়ার কথা, সেটা একদমই হয়তো হবে না। সেটা হয়তো সবচেয়ে বড় ট্যাঞ্জিবল জিনিস। কিন্তু যারা এখানে অবস্থান করছেন তাদেরকে হয়তো রেজিস্ট্রি যদি হয়, রেজিস্ট্রি কিন্তু নতুন না, বুশ আমলেও কিন্তু এই রেজিস্ট্রি হয়েছিল। তখন ছিল যে ধরনের পুরুষ যাদের বয়স আই থিঙ্ক 18 থেকে 65 মধ্যে, তাদেরকে রেজিস্ট্রি করতে হয়েছিল, এবং যদিও বুশ অ্যাডমিনিস্ট্রেশন কথা দিয়েছিল যে এই রেজিস্ট্রিকে তারা ব্যবহার করবে না, কিন্তু আই থিঙ্ক 1/10 অফ যারা রেজিস্ট্রি করেছিল তাদেরকে ডিপোর্ট করা হয়েছিল। কাজে এটা আমরা ভুলে গেছি, আমাদের ঐতিহাসিক মেমোরি খুবই ছোট, কারণ এটা নতুন কোনো ব্যাপার না। এবং যদিও ওবামা অ্যাডমিনিস্ট্রেশন এটাকে একদম বন্ধ করে দিয়েছেন, এটাকে রিভাইভ করাও অত কোনো কঠিন ব্যাপার না, কাজে সেটাও হতে পারে।
আরেকটি প্রশ্ন হামিদা করেছিলেন, সেই প্রশ্নে আমি মোহাম্মদুল্লাহর কাছে যাচ্ছি, জনাব মোহাম্মদুল্লাহর কাছে। সেটা হলো যে মুসলিম বিরোধী নীতি গ্রহণ করবেন কি, এবং যুক্তরাষ্ট্রে মুসলমানদের অবস্থা কি, এবং বাংলাদেশে লটারি প্রসঙ্গ, যেটা আমার ধারণা যে লটারি বেশ আগেই বন্ধ হয়েছে, এর সঙ্গে ট্রাম্পের বোধহয় সম্পর্ক নেই। জনাব মোহাম্মদুল্লাহ, আপনি একটু যোগ করবেন এর সঙ্গে?
আমরা তো মোটেই সম্পর্ক নেই, উনি আসার আগে যেটা বন্ধ হয়েছে সেটা হিসেবটা অন্যরকম। সেটা হচ্ছে যেসব দেশগুলো থেকে আমেরিকায় অভিবাসী আগমনের হার খুব কম তাদেরকে ওই সুযোগটা দেওয়া হয়েছিল। যেমন ভারত ওই কোটাতে ছিল না, ফিলিপিনস ওই কোটাতে ছিল না, চায়না ওই কোটাতে ছিল না। এটা উন্নত অনুন্নত দেশটাইতে বড় কথা যে এইসব দেশের লোক খুব কম সেই তালিকায় ছিল। তো বাংলাদেশের লোক প্রচুর পরিমাণে গত 2-3-4 দশকে এসে গেছে, সেই জন্য এখন তাদেরকে ওই কোটা থেকে বাদ দেওয়া হয়েছে। আর সামগ্রিকভাবে অভিবাসন নীতি তিনি কঠোর করবেন এটা বলাই যায়। ব্যাপক হারে তিনি অভিবাসীদেরকে বিশেষ করে মুসলমানদেরকে বহিষ্কার শুরু করে দেবেন, এটা আমার মনে হয় না, যেমনটা অধ্যাপক মেহনাজ বললেন। আমার ধারণা যেটা হবে যে জীবনটা অনেকটা অনিশ্চিত হবে তাদের, নানা ধরনের কথাবার্তা, আদের কথা দুইজন বিজ্ঞ আলোচক উল্লেখ করেছে, তার যে সমস্ত অ্যাডভাইজার বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটি টিম এবং তার অ্যাটর্নি জেনারেল যারা হচ্ছেন, তাদের অবস্থান নানাভাবে মধ্যপ্রাচ্য সম্পর্কে, সিরিয়া সম্পর্কে, সিরিয়া সহ অভিবাসীদের সম্পর্কে, রিফিউজিদের সম্পর্কে, ইমিগ্রেশন পলিসি সম্পর্কে কঠোর। সেই কারণে আমাদের উদ্বেগের কারণ আছে, কি এক্সাক্ট পলিসি তারা নেবেন সেটা তাদের উচ্চারণ থেকে আগে থেকে আমরা জানি, কিন্তু আইন প্রণয়ন বা এক্সিকিউটিভ অর্ডারের আগে এটা বলা মুশকিল।
হ্যাঁ, ঢাকা থেকে আমাদের একজন শ্রোতা আছেন, স্মিতা। হ্যালো,
ঢাকা থেকে স্মিতা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ইলেকটেড হওয়ার পরপরই আমরা শুনতে পেলাম যে ওনার ইলেকশনে জয়ী হওয়ার পেছনে রাশিয়ার একটা বড় অবদান রয়েছে, এবং খুব রিসেন্টলি গত এক বছরের মধ্যে আমরা আবার জানতে পারলাম যে রাশিয়া গত 5 বছর ধরে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের এভিডেন্স, ইন্টেলেকচুয়াল এভিডেন্স জোগাড় করে রেখেছে, এবং সেটাতে বিবিসি যেটা বলছে সেটা অনুযায়ী সেটা ওরা ওনাকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। এখন আমার প্রশ্নটা এই যে এই দুটো যে দুটো গুজবই বলবো আমি আপাতত, এই দুটো গুজব সত্যি কিনা, এবং সেটা সত্যি হলে ওনার প্রেসিডেন্সিয়াল যে ডিসিশন গুলো নেবেন সেগুলোতে কি ধরনের এফেক্ট আসতে পারে?
আসলে এই অভিযোগগুলো সত্য কি না সেটা আমাদের প্যানেলিস্টরা অনুমান করেই বলতে পারবেন না, সেটা ভিন্ন ব্যাপার। তবে এর প্রভাব কি হতে পারে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক কি হতে পারে? ডক্টর আবু নাসের।
জি, দুটো বিষয় রয়েছে যে আপনার রাশিয়া নির্বাচনে প্রভাব রেখেছে কিনা, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা নিশ্চিত করে বলেছে যে নির্বাচনের প্রচারণা চলার সময় যে আপনার উইকিলিক্স যে সমস্ত ইমেল প্রকাশ করেছিল হিলারি ক্লিনটনের, যারা যিনি চিফ অফ আপনার নির্বাচনী প্রচার কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন জন পডেস্টা, তার যে হাজার হাজার ইমেল তারা প্রকাশ করেছিল সেটা উইকিলিক্স আসলে পেয়েছিল রাশিয়ার কাছ থেকে। রাশিয়ার বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থাগুলো, তারা আপনার ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি এবং রিপাবলিকান ন্যাশনাল কমিটি, দুই কমিটির ইমেল হ্যাক করেছিল, কিন্তু উইকিলিক্স শুধুমাত্র আপনার ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ইমেলগুলো প্রকাশ করেছিল। এবং ওই ইমেলগুলো প্রকাশের ফলে, নির্বাচনের ঠিক আগে আগে প্রকাশের ফলে, সেটা হয়তো হিলারি ক্লিনটনের জন্য নেতিবাচক হিসেবে কাজ করেছে।
আসলে প্রশ্নটা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের প্রভাব বিস্তার করবে ঘটনাটা, মোটামুটি আমরা জানি।
হ্যাঁ, আমার মনে হয় যে এই বিষয়টা জানার ফলে বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির সবাই এটা খুব আপনার রাশিয়ার প্রতি একটা ধরনের ক্ষিপ্ত, কিন্তু আমরা দেখেছি যে আপনার এই বিষয়টা যখন যারা গোয়েন্দা সংস্থা বলার পরেও ট্রাম্প কিন্তু মনে করছেন না, এবং তিনি প্রথম দিকে অস্বীকার করেছিলেন। ট্রাম্প যেটা বলছেন যে এই বিষয়টি আপনার খুব একটা বড় ধরনের প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন না। তিনি এক ধরনের, তিনি যদিও স্পষ্ট করে বলেননি যে তিনি রিস্টার্ট করবেন রাশিয়ার সাথে সম্পর্ক, তবে তিনি বলছেন যে তিনি নতুন করে আপনার, তিনি একটু বেনিফিট অফ ডাউট দিতে চান রাশিয়াকে, রাশিয়ার সঙ্গে যে চিরবৈরী সম্পর্ক রয়েছে সেটা হয়তো এই বিষয়ে প্রভাব ফেলবে না। আর আরেকটি হচ্ছে আপনার যে রাশিয়ার হাতে যে আপনার ট্রাম্পের ভিডিও বা অন্য কিছু রয়েছে সেটা অবশ্য এখানকার গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
ডক্টর মেহনাজ মোমিন,
দেখেন ট্রাম্প মানে উনি উনার নির্বাচনী প্রতিশ্রুতি কি করবেন না করবেন তার থেকে অনেক বড় জিনিস, আপনি যদি দেখেন সেক্রেটারি অফ স্টেট হিসাবে উনি যাকে নির্বাচিত করেছেন তার সাথে রাশিয়ার গভীর সম্পর্ক আছে, এবং প্রথম কাজই হবে যে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় রাশিয়ার বিরুদ্ধে যে স্যাংশন গুলো ছিল ইউক্রেন আক্রমণের ফলে সেগুলো আপনার উঠিয়ে ফেলা, যেটা সেক্রেটারি অফ স্টেট, নতুন সেক্রেটারি অফ স্টেট এসেই যেটা করবেন। কাজে এটা একদম মানে কিছু কিছু জিনিস, যদিও অনেক কিছু আনপ্রেডিক্টেবল, কিছু কিছু জিনিস একদম বলা যায় যে রাশিয়ার সাথে সম্পর্ক অনেক সুসম্পর্ক হবে, এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের ক্ষেত্রে আমেরিকা এবং রাশিয়া হয়তো একটা আমরা দেখবো একটা সমঝোতা করবে। এবং এখানে খুবই ইন্টারেস্টিং হচ্ছে ইউরোপের সাথে সম্পর্ক খালি ব্রিটেন ছাড়া কিন্তু এর সম্পর্ক কিন্তু অবনতি হবে, শুধু নেটো এখানে না, আপনার জার্মানির বিরুদ্ধে এঞ্জেলা মার্কেলের বিরুদ্ধে উনি বোধহয় দুদিন আগেই এরকম একটা টুইটারে অনেক নেতিবাচক কথা বলেছেন। কাজে আমেরিকার যেগুলো আপনার যে সম্পর্কগুলো বহির্বিশ্বের সাথে সেগুলোর অনেক অনেক কিছুরই অনেক পরিবর্তন হবে।
জি, এর সঙ্গে কি সৈয়দ মাহমুদুল্লাহ আপনি কিছু যোগ করবেন?
আমি সম্পূর্ণ ব্যাপক পরিবর্তন না হলেও সিগনিফিকেন্ট পরিবর্তন হবে। উনি ন্যাটোতে তাদের কমিটমেন্ট কমানোর কথা বলছেন, এবং ন্যাটোকে বলছেন ইউরোপীয় দেশগুলোকে তাদের খরচাপাতি যেটা হয় আমেরিকা তার বিপুল অংশ বহন করে, তাদের সৈন্য বহ, সামরিক বহ, অস্ত্র সম্ভার তারা সেখানে রাখে, সেগুলোর জন্য তাদেরকে অনেক বেশি পয়সা করে দিতে হবে ইউরোপকে। চীনের না চীন না জাপান এবং কোরিয়ার ক্ষেত্রে তিনি বলেছেন তাদের প্রতিরক্ষার জন্য আমেরিকার বিপুল অর্থ খরচা হয় সেই টাকাটা তাদেরকে দিতে হবে, এই সমস্ত কথাবার্তা তিনি বলছেন। আর সোভিয়েত ইউনিয়নকে, সরি রাশিয়ার ক্ষেত্রে তিনি যেটা বলেছেন এই অনবরতেই বলে চলেছেন, মধ্যখানে একটুখানি বলছিলেন সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির গোয়েন্দা বাহিনীর তিন প্রধান, তার সাথে দেখা করার পর তিনি রাশা এটা করেছে বলে, এই যে হ্যাকিংটা এটা স্বীকার করেছেন, করার পরেও কিন্তু তিনি রাশার সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে খুব বারবার পুনরুক্তি করে বলে চলেছেন। এটার কারণ কি তিনি জানেন, ভিতরে কোনো কারণ আছে কিনা? তিনি হয়তো নিজে অনেস্টলি মনে করেন যে রাশার সাথে সম্পর্ক ভালো হলে সিরিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে পরিস্থিতি ভালো হবে, আমেরিকার স্বার্থের সেটা অনুকূল হবে, কিন্তু ওভারঅল তার পলিসি সিগনিফিকেন্টলি পরিবর্তন হবে বলে মনে হচ্ছে।
ধন্যবাদ আপনাকে। কলকাতা থেকে একজন শ্রোতা রয়েছেন, পল্লব মুখোপাধ্যায়, হ্যালো।
নমস্কার, আমি ভারতবর্ষের কলকাতা থেকে পল্লব মুখোপাধ্যায় বলছি। দুটো দিন তো বাকি, তারপর আমরা শুনবো মার্কিন ব্রিহন, আর সেখানে আশা ও আশঙ্কার দোলাচলে ভুগবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বায়ন আর মুক্ত বাণিজ্যে সুফলভোগী দেশগুলি, বিশেষ করে চীনের রাষ্ট্রপতি যখন দাভোসে যে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক আসরে অর্থনৈতিক বিশ্বায়নের অভিমুখ আমেরিকা থেকে চীনের দিকে ঘুরিয়ে নিতে ব্যস্ত। ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি আউটসোর্সিং রুখে দেশের যুব সমাজের জন্য চাকরির ব্যবস্থা ও বেকারত্ব কমিয়ে আনা আজকের মার্কিন আর্থ সামাজিক পরিকাঠামোয় আদৌ কি সম্ভব? অসম্ভবকে সম্ভব করতে গিয়ে দেশের অর্থনীতিকে সংকোচন ঘটিয়ে নতুন বিপর্যয় ডেকে আনবেন না তো? বিদায়ী রাষ্ট্রপতি ভাষণ এবং গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে মেরিল স্ট্রিপের তীব্র তীক্ষ্ণ ভাষণ এই আশঙ্কাকে কি আরো বেশি উস্কে দিচ্ছে না?
ধন্যবাদ। অক্সফোর্ড থেকে আরো একজন আছেন, প্রমিত আনোয়ার, হ্যালো।
হ্যালো, আমার নাম প্রমিত আনোয়ার, আমি অক্সফোর্ডের থেকে কথা বলছি, অক্সফোর্ড ইংল্যান্ড। আমার প্রশ্নটা হচ্ছে যে যেকোনো নির্বাচনের পর স্বাভাবিকভাবে ভোটাররা নতুন আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে যে নতুন প্রেসিডেন্ট কি কি উদ্দীপনা নিয়ে জনগণের সাথে মিলেমিশে তাদের আশা পূরণ করবে। আমার মনে হয় যে এই কাজটি করা ডোনাল্ড ট্রাম্পের জন্য খুবই কঠিন হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা আগের চাইতে এখন অনেক বেশি ডিভিশন রয়ে গেছে। ধরেন নোবেল প্রাইজ উইনিং ইকোনমিস্ট লিখেছেন যে বর্তমানে আমেরিকাতে কতটা ইনইকুয়ালিটি আছে, আর এটি কিন্তু দ্রুত বেড়েই যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের যদি ফরেন পলিসি দেখেন অথবা অর্থনৈতিক পলিসি দেখেন, স্বাস্থ্যনীতি, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে প্রেসিডেন্ট ইলেক্টের ভূমিকা নিয়ে ন্যাচারালি অনেকের মনে যথেষ্ট সন্দেহ এবং প্রশ্ন রয়েছে। আপনাদের কি মনে হয় যে আমেরিকার মধ্যে যে এই ফ্র্যাকচারটা দেখা গিয়েছে সেটি সারিয়ে তোলার জন্য ট্রাম্পের কি করা উচিত, এবং তাকে পরামর্শ দেওয়ার জন্য তার পাশে কি সঠিক অ্যাডভাইজাররা রয়েছেন?
ধন্যবাদ। ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত আরো একটি প্রশ্ন আছে, কলম্বিয়া ম্যারিল্যান্ড থেকে কাইয়ুম খান, হ্যালো।
হ্যালো, আমি কাইয়ুম খান, ম্যারিল্যান্ডের কলম্বিয়া শহর থেকে বলছি। আমার আজকের প্রশ্নের মধ্যে আছে যে ট্রাম্প প্রশাসন আর 48 ঘন্টার মধ্যেই ক্ষমতা নিতে যাচ্ছে, তাদের অনেক বিষয় যা আমাদের মার্কিন জনগণকে অনেকটা উদ্বেগ আশঙ্কার মধ্যে রেখেছে। আমি বিজ্ঞানের ছাত্র হিসেবে একটা বিষয়ের উপরই গুরুত্ব দিচ্ছি, সেটা হলো ক্লাইমেট চেঞ্জ। এই ব্যাপারে ট্রাম্প এবং তার প্রশাসন আমাদের গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা সম্পূর্ণ ডিনায়ালে আছেন, যেটা বিজ্ঞানের ছাত্র হিসেবে মেনে নেওয়ার সংগতি কষ্টকর, এবং আর এই ব্যাপারটা আরেকদিকে বাংলাদেশকে সরাসরি প্রভাবিত করবে। এই ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত জানতে চাচ্ছি, ধন্যবাদ।
ধন্যবাদ। প্রথমেই আমরা অর্থনৈতিক দিকটা নজর দিতে চাই, যে বিষয়ে পল্লব মুখোপাধ্যায়ের প্রশ্ন ছিল কলকাতা থেকে এবং প্রমিত আনোয়ারও প্রশ্ন করেছিলেন অক্সফোর্ড থেকে। মোহাম্মদ সৈয়দ মোহাম্মদুল্লাহ,
আমি আসলে প্রশ্নটা সে বুঝতে পারিনি। অর্থনীতির প্রথম কথা হচ্ছে কোন, আপনি একটু ব্যাখ্যা করে বলবেন?
একটা প্রশ্নের অংশ ছিল যে এই যে বাণিজ্য চীনের সঙ্গে যে প্রতিযোগিতা হচ্ছে সেই বিষয়টি সংক্রান্ত, আর একটি হচ্ছে কর্মসংস্থান, অভ্যন্তরীণ ভাবে কর্মসংস্থানের বিষয়।
আচ্ছা, চীনের সাথে বাণিজ্য বা এই যে আমেরিকার অর্থনীতির ক্ষেত্রে তিনি যে সমস্ত কথাবার্তা বলেছেন, তার ক্যাবিনেটে এবং পরামর্শদাতাদের মধ্যে তিনি ওয়াল স্ট্রিটের এবং ব্যবসায়ী শ্রেণীর প্রচুর লোককে নিয়ে নিয়েছেন ইতিমধ্যে। তো যাই হোক, তার অর্থনৈতিক নীতিতে একটা উনি বলেছেন যে সমস্ত কর্পোরেশন, বিদেশি অর্গানাইজেশন, আমেরিকা, যেমন যারা আমেরিকায় কার বিক্রি করে তারা কার বাইরে মোটর অটোমোবাইল বাইরে তৈরি করবে, আমেরিকায় বিক্রি করবে, এটা তিনি হতে দেবেন না। এই ধরনের বাইরে তৈরি করে আমেরিকায় বিক্রি করে প্রচুর লাভ তারা করবেন, এটার ব্যাপারে তার কড়াকড়ি বক্তব্যের কারণে অনেকে ইতিমধ্যে অ্যানাউন্স করে দিয়েছেন, অনেক কর্পোরেশন কোরিয়ার ইউরোপের, যে তারা আমেরিকায় প্ল্যান্ট করবেন, ইনভেস্ট করবেন, এগুলা কথা বলছেন, এবং তার কারণে অনেক কাজ কর্মসংস্থান হবে। আমেরিকার কিছু কোম্পানি বাইরে কলকারখানা করার প্ল্যান করেছিলেন, তাদের অনেকে অ্যানাউন্স করেছেন যে না, আমরা বাইরে আর ওগুলা না করে দেশের ভিতরেই রাখবো। ফলে এক ধরনের তার এই সমস্ত বক্তব্যটা কিন্তু যে ফ্রি ট্রেড সম্পর্কে রিপাবলিকান পার্টির যে চিরপরিচিত নীতি তার কিছুটা পরিপন্থী, কিন্তু তা সত্ত্বেও তার এই বক্তব্যের কারণে কর্পোরেট সেক্টরে একটা প্রভাব পড়ছে এবং আমেরিকা জব রাখার বা জব আনার ক্ষেত্রে একটা প্রভাব পড়বে, এই একটি। আরেকটা হচ্ছে ওনার যে হুমকি, তিনি ট্যারিফ বাড়িয়ে দেবেন, সেটা একটা হয়তো করতে পারেন যদি এটা অনুসরণ না করা। চীনের ক্ষেত্রে তিনি বেশ কড়া অবস্থান নিচ্ছেন, কারণ হচ্ছে চীন আমেরিকার সবচেয়ে বড় এক্সপোর্টার এবং তিনি বলছেন চীনের উপরে ট্যারিফ বাড়াবেন যাতে করে তাদের এদেশের ট্রেড কমে এবং এদেশ থেকে চীন যেন আরো বেশি ইম্পোর্ট করে, সেটার জন্য তিনি চেষ্টা করবেন বলে তার একজন অত্যন্ত উচ্চস্থানীয়
প্রমিত আনোয়ারের প্রশ্নটা ছিল যে যুক্তরাষ্ট্রে এক ধরনের বিভাজন সৃষ্টি হচ্ছে, এই এই বিভাজন দূর করতে ট্রাম্প প্রশাসন কতখানি সমর্থ হবেন?
দেখেন, এই বিভাজনটা এতই গভীর যে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে, এই ট্রাম্পের নির্বাচনই আপনার এই বিভাজনকে আরো প্রমাণ করে। এবং ট্রাম্পের যে সমস্ত নীতির কথা বলছেন, যে সমস্ত প্রতিশ্রুতির কথা বলছেন, তাতে বিভাজন তো দূর হবেই না, বরং আরো অনেক গভীর হবে। আর আপনার উনি যে সমস্ত আপনার আপনি যদি এখন যদি হিয়ারিং সেশন গুলো চলছে, যেহেতু আমি একাডেমিক ওয়ার্ল্ডের সাথে জড়িত, আমি বেটসি ডেভিসের যেটা হচ্ছে এডুকেশন সেক্রেটারি তার হিয়ারিংটা দেখছিলাম, মানে ভয়াবহ। উনি ধরেন যে সমস্ত কথা বলছেন, ইভেন খুবই সাধারণ একটা কথা যে আপনার শিক্ষা মহলে আপনার বন্দুকের স্থান আছে কিনা, এটাও পর্যন্ত উনি বলতে পারেননি যে না, উনি বিশ্বাস করেন না যে বন্দুক থাকা উচিত না, মানে এমন এমন কথা বলছেন, পাবলিক এডুকেশনে বিশ্বাস করছেন না। কাজে এই সমস্ত যেগুলো ইঙ্গিত পাচ্ছি ভবিষ্যৎ নীতিমালার, সেগুলো সবই খুবই খুবই আশঙ্কার, এবং এতে বিভাজন বাড়বে, এতে বিভাজন কমার আমি কোনো পথই দেখি।
জি, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রশ্ন করেছিলেন ডক্টর আবু নাসের। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয় নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প মানতে চাননি প্রথমে যে জলবায়ু পরিবর্তনটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক দেশের জন্যই। তো এই ব্যাপারে কাইয়ুম খানের প্রশ্ন ছিল যে শেষ পর্যন্ত কি হতে পারে, কি করতে পারেন তিনি?
এটা নিশ্চিত করে বলা যায় যে জলবায়ু পরিবর্তনের বিষয়ে ওবামা প্রশাসনের যে অ্যাক্টিভ একটা রোল ছিল সেটা থাকবে না, কারণ ট্রাম্প আপনি জানেন যে তিনি একসময় বলতেন যে তিনি স্কেপটিক্যাল, তিনি হয়তো জানেন না, বিশ্বাসই করেন না যে জলবায়ু পরিবর্তনে মানুষের কোনো ভূমিকা রয়েছে বা জলবায়ু আসলেই পরিবর্তন হচ্ছে কিনা। এবং যুক্তরাষ্ট্র যে সমস্ত আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে, বিশেষ করে যে প্যারিস আপনার কনফারেন্স যখন হলো, ক্লাইমেট কনফারেন্স, সেখানে যুক্তরাষ্ট্রের একটা অ্যাক্টিভ রোল ছিল, সেটা হয়তো সেই ধরনের অ্যাক্টিভ রোল থেকে আমার মনে হয় যে
বাংলাদেশ শান্তি পরিষদ। আমি আপনাদের অনুষ্ঠানে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। ট্রাম্পের বিজয়টা আমাদেরকে বেশ চমকে দিয়েছে, তারপরে আমরা নতুন আমেরিকার দিকে তাকাচ্ছি। এখন যেভাবে উনি মন্ত্রিসভা গঠন করছেন বা উনি যে যে যাদেরকে মন্ত্রিসভায় মনোনয়ন দিচ্ছেন, তাতে আমরা কি আশঙ্কা করছি যে ট্রাম্প তার আমেরিকাকে নিয়ে আরো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, বা বাংলা পৃথিবীব্যাপী শান্তি স্থাপনের জন্য বা অধিকার অর্জনের জন্য আমেরিকা কি আরো নতুন কিছু যুদ্ধে জড়িয়ে পড়বে আগামীতে? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি এই ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স থেকে, রেদওয়ান চৌধুরী। হ্যালো।
হ্যালো, আমি রেদওয়ান বলছি ফেয়ারফ্যাক্স ভার্জিনিয়া থেকে। আমার কোশ্চেন হচ্ছে, আমাদের প্রেসিডেন্ট ইলেক্ট যেই স্টেটমেন্ট গুলো দিয়েছেন তার ক্যাম্পেইন ট্রেইলে, ওই স্টেটমেন্টের সাথে ওনার ক্যাবিনেট নমিনেশন মিলছেন না, তো উনি প্রেসিডেন্ট ইলেক্ট অ্যাকচুয়ালি কি করবেন? যদিও আমাদের এটার কোনো আইডিয়া নেই, বাট আমাদের এক্সপার্ট কোনো ওপিনিয়ন দিতে পারেন কিনা যে এই ক্যাবিনেট নমিনেশনের সাথে ওনার যে ড্রেন দ্য সোয়াম্প স্টেটমেন্ট, এটার কোনো মিল নেই।
ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটা ছিল যে যুক্তরাষ্ট্রের আবার কোনো যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে কিনা। সৈয়দ মাহমুদুল্লাহ।
তাৎক্ষণিকভাবে এমন তো আমি দেখছি না, সিরিয়ার ব্যাপারে আমেরিকা জড়িয়ে পড়বে আমার মনে হয় না, এবং ইরান আক্রমণ করবে বা এরকম না, আমার সেরকম কিছু মনে হচ্ছে না। তবে যুদ্ধদেহী বক্তব্য তিনি দিয়েছেন, কিন্তু তিনি রাশিয়ার সাথে সহযোগিতার মাধ্যমে সিরিয়া পরিস্থিতি মোকাবেলার কথা বলেছেন, আর ইরানের ক্ষেত্রে তিনি বলেছেন যে ইরানের সাথে যে পরমাণু চুক্তি হয়েছে সেটি তিনি বাতিল করে দেবেন, কিন্তু বাতিল করা সম্ভব হবে না বলে অন্যান্য সিগনেটারিরা বলছে, রাশিয়া আছে, চায়না আছে, ইউরোপিয়ান দেশগুলো আছে, ফলে বাতিল তিনি করতে পারবেন না, কিছুটা সংশোধনের জন্য চাপ দিতে পারেন সেটাও সম্ভব হবে বলে মনে হয় না। এবং তিনি ইসরায়েলকে গ্রিন সিগন্যাল দিলেই ইসরায়েল যে ইরান আক্রমণ করবে তাও মনে হয় না, ফলে তাৎক্ষণিক ভাবে মনে হচ্ছে না তেমন কোন যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, একেবারে হবে না এটা বলা মুশকিল।
খুব সংক্ষেপে দ্বিতীয় প্রশ্ন নিয়ে যাচ্ছি আমি ডক্টর মেহনাজ মমিনের কাছে। রেদওয়ান চৌধুরী প্রশ্ন করেছিলেন যে ড্রেন দ্য সোয়াম্প এই তত্ত্বের সঙ্গে তার ক্যাবিনেট নমিনেশনের কোনো মিল নেই, আপনি কি মনে করেন?
হ্যাঁ, অবশ্যই মিল নেই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ক্যাবিনেট সিলেকশন। আপনি যে সমস্ত মানুষদেরকে ক্যাবিনেটে রাখা হয়েছে তাদের, তারা যে সমস্ত জিনিস বিশ্বাস করেন সেই জায়গাটার দিকে তাকান, এবং সেই জায়গাটার দিকে তাকালে আসলে আশার থেকে অনেক বেশি আশঙ্কা উঠে আসে।
জি, আর এর সঙ্গে কি কিছু যোগ করবেন ডক্টর আবু নাসের? হ্যালো ডক্টর আবু নাসের, আপনি লাইনে আছেন? মনে হয় টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আরেকটি প্রশ্ন মুখে মুখে পড়ে দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্প কতটুকু প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন? এটা খুব জেনারেল একটা প্রশ্ন। সৈয়দ মাহমুদুল্লাহ।
নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন, তিনি তার ইলেক্টরদের কাছে বিশেষ করে দরিদ্র শ্রমিক শ্বেতাঙ্গ যে সম্প্রদায় তাদের কাছে, এবং আমেরিকার ভিতরে যে কৃষ্ণাঙ্গরা বা মাইনরিটিরা এরা বেশি ক্রাইম করে, এই ধরনের একটা তাদের মধ্যে ধারণা আছে, এবং এদের জন্য ওয়েলফেয়ার অনেক টাকা চলে যায় মেডিকেয়ার ইত্যাদির ক্ষেত্রে, রিপাবলিকানদের একটা প্রেশার আছে এটাকে সংশোধন করার, কিন্তু তিনি বলেছেন তিনি মেডিকেয়ার ঠিক রাখবেন, মেডিকেয়ার ঠিক রাখবেন, ফলে আমরা পরিবর্তন যেমন দেখব তার প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে, বিশেষ করে তিনি তার যে ভোটার যে মেইন বেস তাদের কাছে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসছেন সেটি রক্ষা করার তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন।
জি, আপনাকে ধন্যবাদ। আরো একটি প্রশ্ন ছিল, আমরা যে প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি, ফেসবুকে রবিউল হক কসর মুসলমানদের সম্পর্কে প্রশ্ন করেছিলেন, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং এখন হ্যালো ওয়াশিংটনের এই সংকলন বন্ধ করার আগে সৈয়দ মাহমুদুল্লাহ, ডক্টর মেহনাজ মমিন এবং ডক্টর আবু নাসের, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হল।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।